অস্ট্রেলিয়ায় বাংলাদেশি গবেষক কাজী হক ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড থেকে অ্যাপ্লাইড ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে তার পিএইচডি থিসিস সম্পন্ন করেছেন অত্যন্ত কৃতিত্বের সাথে। ২০১৮ সালে এজন্য তিনি ইউনিভার্সাল ডক্টরাল রিসার্চ মেডেল পেয়েছেন। শিক্ষাজীবনে বরাবরই তিনি মেধার স্বাক্ষর রেখেছেন এবং তার ঝুলিতে আছে বেশ কিছু অ্যাওয়ার্ড। বর্তমানে তিনি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে কাজ করছেন। এসবিএস বাংলাকে তিনি জানাচ্ছেন তার শিক্ষাজীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। কাজী হক, এসবিএস বাংলায় আপনাকে স্বাগতম।
ধন্যবাদ আমাকে এসবিএস বাংলায় আমন্ত্রণের জন্য।
তো প্রথমে আমরা শুনতে চাই আপনার গবেষণার বিষয়বস্তু অ্যাপ্লাইড ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে। তা আমাদের শ্রোতাদের কি সংক্ষেপে বলবেন, এক ম্যাক্রো ইকোনমিক্স বলতে কি বোঝায় এবং আপনার গবেষণার ফলাফল বা ফাইন্ডিংস কি?
ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে ইকোনমিক্সের অন্যতম একটি শাখা, যা সামগ্রিকভাবে একটি অর্থনীতির কর্মক্ষমতা, কাঠামো, আচরণ বা সামগ্রিক সিদ্ধান্ত গ্রহণ, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করে। এটি মূলত একটি ব্রড এরিয়া অফ স্টাডি, যা গবেষণার প্রেক্ষাপট থেকে দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে শর্ট রান ইকোনমিক ফ্লাকচুয়েশন, বা অর্থনীতির ভাষায় আমরা যাকে বিজনেস সাইকেল বলে থাকি, এর কারণ এবং পরিণতিগুলি বোঝার চেষ্টা। এবং দ্বিতীয় হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বিকাশের বা লং রান গ্রোথ এর নির্ধারকগুলি বোঝার চেষ্টা। আমার গবেষণা মূলত প্রথমটির সাথে সম্পৃক্ত। আমার পিএইচডি থিসিসে আমি ইকোনমিক ফ্লাকচুয়েশনস এর ক্ষেত্রে মনিটারি পলিসির ভূমিকা বোঝার চেষ্টা করি। গবেষণাটি ইউএস ইকোনমির উপর ভিত্তি করে লেখা, কিন্তু গবেষণাটির ফলাফল থেকে আমরা আরো সাধারণ বিষয়ও শিখতে পারি। যেমন ধরুন, 60 বা 70 এর দশকে ইকোনমিক ভলেটিলিটি ওয়ার্ল্ড ওয়াইড খুবই হাই ছিল, যা একটি দেশের ইকোনমিক ওয়েলফেয়ারের জন্য ক্ষতিকর। পরবর্তীকালে 80 দশকের মাঝামাঝি এই ইকোনমিক ভলেটিলিটি কমে আসে এবং ইকোনমিক ফ্লাকচুয়েশন গুলো মাইল্ডার হয়ে ওঠে। আমার গবেষণায় আমি দেখতে পাই এই অর্থনৈতিক স্থিরতা বজায় রাখার ক্ষেত্রে মনিটারি পলিসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আপনি এই গবেষণার জন্য ইউনিভার্সিটি ডক্টরাল রিসার্চ মেডেল পেয়েছেন এবং আপনার ইউনিভার্সিটি আপনার এই গবেষণাকে আউটস্ট্যান্ডিং বলেছে, আমরা ওয়েবসাইট থেকে এটা দেখতে পেয়েছি। তো আপনার গবেষণায় বিশেষ কি গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস আছে বলে আপনি মনে করেন, যার কারণে একে আউটস্ট্যান্ডিং বলা হচ্ছে?
আমার গবেষণার বিশেষ একটি ফাইন্ডিং হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে মনিটারি পলিসির ভূমিকাটি পরিষ্কারভাবে তুলে ধরা। একটি দেশের ইকোনমিক পারফরমেন্স এর ক্ষেত্রে মানুষের এক্সপেকটেশনস একটা বড় ভূমিকা পালন করে। যেমন ধরুন ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি, বর্তমানে ইনফ্লেশন কত পার্সেন্ট হবে তা যেমন মৌলিক বিষয়বস্তুর উপর নির্ভর করে, যেমন ডিম্যান্ড বা সাপ্লাই অথবা দেশের অর্থনৈতিক উৎপাদনশীলতা, তেমনি মানুষের ইনফ্লেশন এক্সপেকটেশনস এর উপরও নির্ভর করে থাকে। ইনফ্লেশন এক্সপেকটেশনস কে অ্যাঙ্কার্ড রাখা বা স্থিতিশীল রাখা মনিটারি পলিসির অনেকগুলো ভূমিকার মধ্যে প্রধান একটি। এই বিষয়বস্তুগুলো আমি ডেটার সাহায্যে, ম্যাক্রো ইকোনমিক এবং স্ট্যাটিস্টিক্যাল মডেলের মাধ্যমে বিস্তারিত ভাবে তুলে ধরার চেষ্টা করি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে মনিটারি পলিসির ভূমিকাটি কোয়ান্টিফাই করার চেষ্টা করি।
একজন তরুণ গবেষক হিসেবে অস্ট্রেলিয়ার অর্থনীতি কি আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
অস্ট্রেলিয়ার অর্থনীতি এই মুহূর্তে একটি হিরো প্রবৃদ্ধির সময় পার করছে বলতে পারেন, যদিও গত বছরের তুলনায় জিডিপি গ্রোথ কিছুটা রিকভারি করেছে। ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা বাড়বে বলে আশা করা যাচ্ছে, ধরুন সাপোর্টেড বাই দি কারেন্ট লো ইন্টারেস্ট রেট, রিসেন্ট ট্যাক্স কাট, অনগোয়িং স্পেন্ডিং অন ইনফ্রাস্ট্রাকচার, আপটিক ইন হাউজিং প্রাইসেস ইন সাম মার্কেটস এন্ড বেটার আউটলুক ফর দ্য রিসোর্স সেক্টর, এই সবকিছুই ভবিষ্যতে প্রবৃদ্ধিকে বাড়াতে সাহায্য করবে। স্থানীয়ভাবে গত বেশ কয়েক বছর ধরে হাউজহোল্ড ইনকাম খুব ধীরগতিতে বৃদ্ধি পেয়েছে, যে কারণে কনজিউমার স্পেন্ডিং হ্রাস পেয়েছে এবং ভবিষ্যৎ প্রবৃত্তির ক্ষেত্রে এটি একটি রিস্ক ফ্যাক্টর। অন্যদিকে ইস্ট কোস্টের ক্যাপিটাল সিটিগুলো মূলত সিডনি এবং মেলবোর্নে হাউজিং মার্কেট ঘুরে দাঁড়ানো শুরু করেছে এবং হাউস প্রাইস কিছুটা বেড়েছে, উইচ ইজ এগেইন আ পজিটিভ আউটকাম ফর দি ইকোনমিক আউটলুক। একটি রিস্ক ফ্যাক্টর যেটা রয়ে গেছে সেটা হচ্ছে ইউএস চায়না ট্রেড ডিসপিউট। ইউএস এবং চায়না একে অপরের ইম্পোর্টের উপর ট্যারিফের হার ক্রমানুসারে বাড়িয়েছে বিগত এক দেড় বছর। যদিও এখন পর্যন্ত চাইনিজ ইকোনমির উপর এই বাণিজ্যিক বিরোধের প্রভাব সীমিত, তবুও যেহেতু অস্ট্রেলিয়ান ইকোনমি চায়নার উপর অনেকটা নির্ভরশীল, সে কারণে এই বিষয়টি অস্ট্রেলিয়ার জন্য একটি ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। আরেকটি বিষয় হচ্ছে এই মুহূর্তে অস্ট্রেলিয়াতে ইন্টারেস্ট রেট খুবই লো। এই মাসের শুরুতে রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া ক্যাশ রেট কমিয়ে আনে, যা এই মুহূর্তে 7.5%. রিজার্ভ ব্যাংক বোর্ডের মূল্যায়ন হচ্ছে এই মুহূর্তে লোয়ার ইন্টারেস্ট রেট অর্থনৈতিক প্রবৃত্তির জন্য সহায়ক হবে, কিন্তু আমরা 0% ইন্টারেস্ট রেটের খুব কাছে চলে এসেছি, যাকে অর্থনৈতিক ভাষায় জিরো লোয়ার বাউন্ড বলা হয়ে থাকে। ভবিষ্যতে যদি ইন্টারেস্ট রেট জিরো লোয়ার বাউন্ডে পৌঁছায় তখন রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া কি করবে তা এই মুহূর্তে ভেবে দেখা খুব জরুরি।
এই যে আপনি বললেন যে জিরো লোয়ার বাউন্ড, এটা আসলে কিভাবে প্রভাবিত করবে আমাদের অর্থনীতিকে?
প্রভাবিত কিভাবে করবে সেটা হচ্ছে, ধরুন মনিটারি পলিসির একটা কনভেনশনাল টুল হচ্ছে ক্যাশ রেট। যখন কোনো নেগেটিভ শক ইকোনমিকে হিট করে, আরবিএ ক্যাশ রেটটাকে কমিয়ে দেয় যাতে আমরা ইকোনমিটাকে স্টিমুলেট করা যায় টু হায়ার স্পেন্ডিং এন্ড ইনভেস্ট। এখন ক্যাশ রেট সেটা যদি 0% থেকে যায় তখন আরবিএর সেই কনভেনশনাল টুলটা আর তাদের ডিসপোজালে থাকছে না, তখন তাদেরকে মনিটারি পলিসি কিভাবে তারা করবে, পলিসি কিভাবে সেট করবে সেটা গতানুগতিক ধারা থেকে বের হয়ে আনকনভেনশনাল পলিসি থ্রুতে চিন্তা করতে হবে, যেটা পরিষ্কার নয়।
আপনার বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ধারণা কেমন, বা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে অনেক কথা শোনা যায়, তো আপনার কি মূল্যায়ন?
বাংলাদেশে বিগত 10 বছর ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়নের যে ধারা চলে আসছে আমরা দেখি, তার সঠিকতা বা স্থায়িত্ব ফলাফল নিয়ে আরো বেশি গবেষণা বা আলোচনার প্রয়োজন রয়েছে বলে আমার মনে হয়। ধরুন বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে গত 10 বছরের সফলতার সঠিক একটি মূল্যায়ন করা উচিত। এসব কমিটিগুলোর কাজ হবে অর্জিত সফলতা কিভাবে টেকসই করা যায় তা খুঁজে বের করা, এবং তার তথ্য ও উপাত্তের ভিত্তিতে করতে হবে। বাংলাদেশে নিঃসন্দেহে প্রবৃদ্ধি ও গড় মাথাপিছু আয়ে ভালো করছে, কিন্তু ব্যক্তি খাতের বিনিয়োগে কি ভালো করছে? রাষ্ট্রীয় বিনিয়োগ বাড়িয়ে ব্যক্তি বিনিয়োগের অভাব পূরণ করাটা কতটুকু টেকসই হবে এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির জন্য কতটুকু স্বাস্থ্যকর হবে তা আমাদের ভেবে দেখতে হবে। শুধু গড় অঙ্ক নিয়ে না ভেবে দেশে কি যথেষ্ট কর্মসংস্থান তৈরি হচ্ছে, বা পুঁজিবাজার কি ভালো করছে, বা গরিব মানুষের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা কতটুকু অগ্রগতি হচ্ছে তা বিবেচনা করতে হবে। একদিকে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর জন্য সরকারকে সক্রিয়ভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে। দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃত্তির জন্য প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও স্বাধীনতার যথেষ্ট প্রয়োজন রয়েছে। অন্যদিকে ব্যক্তি খাতের বিনিয়োগ বাড়াতে হবে, যার জন্য সংস্কারের মাধ্যমে আর্থিক কাঠামোর উন্নয়নের প্রয়োজন। বেসরকারি বিনিয়োগে অর্থায়নের বড় দুটি উৎস হচ্ছে মুদ্রা বাজার বা ব্যাংক এবং পুঁজি বাজার বা স্টক মার্কেট। ব্যাংকিং খাতে শৃঙ্খলার অভাব রয়েছে বলে আমার মনে হয় এবং পুঁজি স্বল্পতাও রয়েছে, খেলাপি ঋণও প্রতিনিয়ত বাড়ছে। আরো একটি সমস্যা হলো সুদের হার আমাদের দেশে অনেক বেশি, যা বিনিয়োগ সহনীয় নয়। একইভাবে সমস্যাগুলো রয়েছে দেশের পুঁজি বাজারে, আমার মনে হয় এখানেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই। সুতরাং আমার কাছে মনে হয় চলমান অর্থনৈতিক প্রবৃত্তি ধরে রাখার জন্য ব্যাংকিং খাতে এবং পুঁজি বাজারে সরকারের আমূল সংস্কারের পদক্ষেপ নিতে হবে।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনার কি বাংলাদেশে কাজ করার কোনো ইচ্ছে আছে?
আমার ব্যক্তিগত ইচ্ছা হচ্ছে রিসার্চ চালিয়ে যাওয়া, তাই আপাতত ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে পোস্ট ডক্টরাল ফেলোশিপ শেষে একাডেমিয়াতে থেকে যাওয়ার চেষ্টা করা। ভবিষ্যতে দেশে ফিরে যে শিক্ষকতা করার ইচ্ছাও আমার আছে, কিন্তু তার আগে অস্ট্রেলিয়াতে থেকে আরো কিছু অভিজ্ঞতা অর্জন করতে চাই।
তো SBS বাংলার শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলা আছে?
SBS বাংলার শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, এবং আমি আশা করি আমরা প্রবাসীরা সবাই যে যার অবস্থান থেকে অস্ট্রেলিয়াতে বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে আরো বেশি করে অবদান রাখতে পারব।
ধন্যবাদ কাজী হক, SBS বাংলাকে সময় দেওয়ার জন্য
ধন্যবাদ।
ফেসবুকে ফলো করুন SBS বাংলা, আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন।